ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন মঙ্গলবার দুপুর, বাংলাদেশে ভারতে মঙ্গলবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাতকোণ মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন ও রেবের সাবেক তিন কর্মকর্তা সহ 15 জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে হাইকোর্ট।
রয়েছে কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
আক্রমণাত্মক অভিযোগ আনলেন কেন্দ্রের দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাছাড়া রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতির উদ্দেশ্যে ভাষণ সম্পর্কে ডক্টর জিল্লুর রহমান খানের বিশ্লেষণ।
উনি বলেছিলেন আফগানিস্তানের কোন আমাদের সৈন্য পাঠিয়ে আমাদের নষ্ট করার কোন দরকার নেই, সৈন্য নিয়ে আসি এবং টাকা বাঁচাবো।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রাতে এক ভাষণে আফগানিস্তানের প্রতি আমেরিকার প্রতিশ্রুতির কথা ঘোষণা করেন। এরপর আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস মার্টিস বলেছেন, তিনি এখনও কোনো সিদ্ধান্ত নেননি দক্ষিণ এশিয়ার ওই দেশটিতে তিনি কত সেনা পাঠাবেন। প্রতিরক্ষামন্ত্রী মার্টিস বাগদাদ থেকে বলেছেন, তিনি জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জোসেফ ডানফার্টের সঙ্গে পরামর্শ করছেন এবং তার পরিকল্পনার ভিত্তিতেই তিনি সিদ্ধান্ত নেবেন। সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনের অদূরে এক সামরিক ঘাঁটি থেকে দেওয়া ভাষণে বলেছেন, তিনি কত সেনা সেখানে পাঠাবেন বা কি তার ভবিষ্যৎ পরিকল্পনা তা তিনি এখন প্রকাশ করবেন না। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সময়ের ভিত্তিতে নয়, ভূমিতে পরিস্থিতি কেমন তার ওপরই নির্ভর করবে সবকিছু। তিনি আফগানিস্তানের সন্ত্রাস দমনের লক্ষ্যে এই নতুন পরিকল্পনা প্রকাশ করবেন। বিশ্ব সংবাদের পর এ সম্পর্কে একটি বিস্তারিত সাক্ষাৎকার রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জেমস মার্টিস মঙ্গলবার সতর্ক করেছেন যে জঙ্গি দল ইসলামিক স্টেটকে পরাজিত করার সময় ঘনিয়ে এসেছে। বাগদাদ অভিমুখে রওনা হবার প্রাক্কালে সাংবাদিকদের মার্টিস বলেছেন যে সেখানে তিনি ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবিদির সঙ্গে সাক্ষাৎ করবেন। ওই সফরের আগে তিনি একথা জানিয়েছিলেন, তবে ওই সফর সম্পর্কে আগে থেকে কোনো কিছু জানানো হয়নি। প্রধানমন্ত্রী আবিদির এক টুইটার বার্তায় বলেছেন, তারা নিরাপত্তা সহযোগিতা এবং ইরাকি নিরাপত্তা বাহিনীকে যুক্তরাষ্ট্রের সাহায্য দেওয়ার বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন। পেন্টাগন প্রধান বলেছেন, ইরাকের স্থিতিশীলতা রাতারাতি আনয়ন সম্ভব নয়। ইরাকে বিমান আক্রমণ পরিচালনায় যুক্তরাষ্ট্র কোয়ালিশন বাহিনী নেতৃত্ব দিয়ে থাকে এবং 2014 সালের আগস্ট মাসে ইরাকে অন্য আরেকটি সামরিক তৎপরতায়ও সাহায্য সহযোগিতা করে আসছে। তবে এর কয়েক মাসের মধ্যেই সেখানে ইসলামিক স্টেট জঙ্গিরা ইরাকের উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের ব্যাপক এলাকা দখল করে নেয়। প্রতিরক্ষা মন্ত্রী জেমস মার্টিস ইরাকে গিয়ে পৌঁছেছেন। বাংলাদেশের নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাতখুন মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ 15 জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে হাইকোর্ট। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
জজ আদালতে 26 জন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তাদের মধ্যে 11 জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। জজ কোর্টে বিভিন্ন মেয়াদে দেওয়া 9 জনের সাজার রায়ে কোনো পরিবর্তন আসেনি। বিচারপতি ভবানী প্রসাদ সিংহ, বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমের রায়ে স্বস্তি প্রকাশ করেছেন। নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আসামিরা যে ধরনের অপকর্ম করেছে সেসব অপকর্মের উপযুক্ত শাস্তি হয়েছে।
ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের 18 কোটি 50 লক্ষ ডলার দুর্নীতির দায়ে 7 বাংলাদেশি সহ ওই ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পাকিস্তানের দুর্নীতি বিরোধী আদালত। বাংলাদেশে এ ব্যাংকের বিভিন্ন শাখায় এই দুর্নীতি হয়েছে। ঢাকা থেকে এ সম্পর্কে আরেকটি রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
অভিযুক্তরা পলাতক রয়েছেন। অভিযুক্ত সাত বাংলাদেশির মধ্যে রয়েছেন সলিমুল্লাহ, প্রদীপ, কাজী নিজামুদ্দিন, বাকিদের নাম জানা যায়নি। ওদিকে মামলায় পলাতক বাংলাদেশিদের গ্রেপ্তারে সার্কভুক্ত দেশগুলোর কাছে চিঠি লিখেছে পাকিস্তানের জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরো NAB। অন্য অভিযুক্তরা পলাতক রয়েছে। এতে বলা হয় পাকিস্তানের ন্যাশনাল ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট আলী রাজা ওই ব্যাংকের বাংলাদেশ শাখার শীর্ষস্থানীয় কিছু কর্মকর্তা দুর্নীতি দায়ে অভিযুক্ত। তারা 18 কোটি 50 লাখ ডলার দুর্নীতিতে জড়িত। এজন্য গত মঙ্গলবার পাকিস্তানের দুর্নীতি বিরোধী আদালত এসব অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এদিন আলী রাজা ও সাত বাংলাদেশি সহ মোট 16 জন কর্মকর্তার বিরুদ্ধে আনীত অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয় আদালতে। NAB-র তদন্ত কর্মকর্তা এ বিষয়ে তদন্ত শেষে তার রিপোর্ট জমা দিয়েছেন আদালতে। আদালতে মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন 29 আগস্ট। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছেন।
উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ উদ্যোগে যে সামরিক মহড়া শুরু হয়েছে তার বিরুদ্ধে নির্মম পাল্টা আঘাত হানবে বলে সতর্ক করেছে। মঙ্গলবার উত্তর কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ক্ষমাহীন এবং কঠোর হস্তে তারা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার পাল্টা জবাব দেবে। সোমবার থেকে কোরিয়া উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ উদ্যোগে 10 দিনের সামরিক মহড়া শুরু হয়েছে। মঙ্গলবার যুদ্ধ পর্যবেক্ষণ একটি দল জানিয়েছে, যুক্তরাষ্ট্র পরিচালিত যৌথ বাহিনীর আক্রমণে গত 48 ঘণ্টায় ইরাকের রাকায় 100-এরও বেশি অসামরিক লোক নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সোমবার বিমান আক্রমণে যে ভবনগুলো বিধ্বস্ত হয়েছে সেখানে অন্তত 19 জন শিশুসহ 42 জন প্রাণ হারিয়েছেন। ওই ভবনে কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছিল। বাংলাদেশে র্যাব নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির 3 জন সক্রিয় সদস্যকে আটক করেছে। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
জঙ্গিবাদ বিরোধী দেশব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাব নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির 3 জন সক্রিয় সদস্যকে আটকের কথা জানিয়েছেন। মঙ্গলবার প্রত্যুষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং বন্দর উপজেলা থেকে ওই 3 জনকে আটক করা হয়। আটক 3 জনের মধ্যে 2 জনের বিরুদ্ধে সন্ত্রাসী বিরোধী আইনে মামলা রয়েছে। তাদের কাছ থেকে কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে র্যাব বলছেন। র্যাবের স্থানীয় কমান্ডার দাবি করেছেন, আটক 90 জেএমবি সদস্যরা বড় ধরনের সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা করছিল। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে দিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ এনেছেন। কলকাতা থেকে এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্র বন্যায় বিপর্যস্ত গুজরাট অসমকে প্যাকেজ দিয়েছে, আপত্তি নেই, সব রাজ্য পাক। বাংলায় অসম ও গুজরাটের থেকে কম বন্যা হয়নি, রিপোর্ট তৈরি হচ্ছে, কেন্দ্রকে পাঠানো হবে। আমাদের ন্যায্য পাওনা চাই, বঞ্চনা নয়, ন্যায্য দাবি চাই। মালদা ও 2 দিনাজপুরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর স্পষ্ট ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রী এমনই বক্তব্য রেখেছেন। উত্তরবঙ্গের বন্যা নিয়ে আঙুল তুলেছেন প্রতিবেশী রাজ্য বিহারের দিকেও। মুখ্যমন্ত্রী বলেছেন, পূর্ণিয়ায় বাঁধ ভেঙে দেওয়া হয়েছে, DM রিপোর্ট তৈরি করছে, আমরা অভিযোগ করেছি, বিহার ডুবলে বাংলাকেও ডুবতে হয়। বন্যা প্রতিরোধে কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ফরাক্কা দুর্গাপুর DVC-তে ড্রেজিং হয়নি, কেন্দ্রকে সে কথা জানানো হয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর সেখানকার জেলা শাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর তার নির্দেশ, পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা তৈরি করতে হবে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ইটালির সমুদ্র তীরবর্তী শহর নেপলসে ভূমিকম্পে অন্তত 1 জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত 25 জন। উদ্ধারকর্মীরা ধসে পড়া বাড়িঘরের নিচে সন্ধান তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ইটালির ইস্কিয়া দ্বীপে ধ্বংসস্তূপ এবং কাদামাটির ভেতর থেকে অগ্নি নির্বাপক কর্মীরা এক শিশুকে উদ্ধার করেছে। তারা আরেকটি ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া একজনকে উদ্ধার করার পর আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। ভূমিকম্প ভূমিকম্পের মাত্রা নিয়ে এখনও ব্যাপক পার্থক্য রয়েছে। রিখটার স্কেলে 3.6 থেকে 4.3 মাত্রার ভূমিকম্প ছিল বলেই অনুমান করা হচ্ছে। ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল দ্বীপটির উত্তরাঞ্চলের কাসামিট শোলায়। 1883 সালে ভূমিকম্পে ওই অঞ্চলে 2000 মানুষ নিহত হয়েছিলেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। প্রেসিডেন্ট ট্রাম্প আফগানিস্তান বিষয়ে গতকাল একটা গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। এ সম্পর্কে আমরা কথা বলি ডক্টর জিল্লুর রহমান খানের সঙ্গে। ডক্টর জিল্লুর রহমান খান হচ্ছেন ইউনিভার্সিটি অফ উইসকনসিনের রোজবুথ প্রফেসর ইমিটোরাস। তার সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন শেগুফতা নাসরিন কুইন।
ডক্টর জিল্লুর রহমান খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
প্রেসিডেন্ট ট্রাম্প আফগানিস্তান বিষয়ে গতকাল একটা গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন, তার ভাষণ থেকে একটু শোনা যাক।
Shortly after my inauguration, I directed Secretary of Defense Mattis and my national security team to undertake a comprehensive review of all strategic options in Afghanistan and South Asia.
ডক্টর খান, সার্বিকভাবে আপনি ভাষণের কিভাবে মূল্যায়ন করছেন?
এটা উনি তো আমি আপনাদের ইন্টারভিউ বলেছি যে ট্রাম্প সাহেব ওনার যা মনে আসে বলে যান, তারপরে উনি 360 ডিগ্রি চেঞ্জ করে দেন। উনি বলেছিলেন আফগানিস্তানের কোনো আমাদের সৈন্য পাঠিয়ে আমাদের নষ্ট করার কোনো দরকার নেই, সৈন্য নিয়ে আসি এবং টাকা পাঠাবো। সৈন্য পাঠালেই তো টাকা $1 trillion খরচ হয়ে গেছে অলরেডি, এই সমস্ত বলেছেন। এখন বলছেন যে আমার এই ক্যালকুলেশনটা একটু ঝামেলা হয়ে গেছে, এইটা এখন আমাদের সৈন্য পাঠানোর দরকার, এই উল্টা একেবারে উল্টা কথা বলছেন এখন, এই হচ্ছে ব্যাপার।
আচ্ছা, নতুন কলাকৌশল বা স্ট্র্যাটেজির একটা গুরুত্বপূর্ণ বিষয়ও তিনি বলেছেন, প্রেসিডেন্টের কণ্ঠে আবার শোনা যাক।
As a result of our comprehensive review, American strategy in Afghanistan and South Asia will change dramatically in the following ways. A core pillar of our new strategy is a shift from a time-based approach to one based on conditions. I've said it many times how counterproductive it is for the United States to announce in advance the dates we intend to begin or end military ops.
President Trump bolechen shomoyer bhittite noy bhumite poristhiti kemon tar upore nirbhor korbe shobkichu. Tini tai bhashone shonno shongkhar kotha bolenni ba kokhon shonno pratyahar kora hobe seta bolenni. E somporke apnar motamot?
Eta Trump ei korechen uni ei mane unpredictability ekta kotha ache ingrejite. Ei Trump hocche he actually kind of a person who is the highest level of unpredictability in humanity. এই হচ্ছে ঘটনা। এই বলে তিনি ভাবছেন যে এই একটা যদি আপনার এই একটা রাখতে পারেন, আপনার আনসার্টিনিটি যদি রাখতে পারেন, তাহলে বোধ হয় ওই তারা আফগানিস্তানের তালিবান তারাও বুঝতে পারবে না যে কোন সময় ট্রাম্প শূন্য পাঠাবে, কোন সময় কি হবে, এবং এর জন্য তারা অনেকটা পিছিয়ে যাবে। ট্রাম্পের এই হচ্ছে ক্যালকুলেশন যে আগের থেকে বললে ওই প্ল্যান যদি আমেরিকান তারা জানতে পারে, তাহলে হয়তো ওরাও নিজেরা প্রিপারেশন নেবে। তো তাম জানে যে ওই সারপ্রাইজ হচ্ছে বিরাট জিনিস, সারপ্রাইজ স্ট্র্যাটেজি একটা বিরাট জিনিস, এবং তিনি বিজনেসও ওই সারপ্রাইজ স্ট্র্যাটেজি করেছেন। তিনি অনেকগুলো ব্যাংক্রাপসি করেছেন, সেটাও কেউ জানতো না যে এগুলো ব্যাংক্রাপসি হবে, এবং ব্যাংক্রাপসির পরে যে উনি কিরকম ভাবে উঠে এসছেন সেটাও কেউ জানতো না। ওই সারপ্রাইজটা একটা বিরাট জিনিস,
তিনি উগ্রবাদের কথা বারবার উল্লেখ করেছেন যে উগ্রবাদ বা চরমপন্থীদের আক্রমণ, সন্ত্রাসী আক্রমণ, এগুলো প্রতিরোধ করার জন্যই তিনি এসব পদক্ষেপ নিচ্ছেন, সে সম্পর্কে আপনার মূল্যায়ন?
শুনুন, এক্সট্রিমিজমটা একটা জিনিস যেটা আপনার একটা অ্যাপ্রোচ দরকার, অ্যাপ্রোচ অফ হিউম্যানিটি। এক্সট্রিমিজমকে ট্যাকল করতে হলে হিউম্যানিটি একটা বিরাট জিনিস, এটা ছাড়া হয় না। এবং হিউম্যানিটি হবে ট্রাম্পকে বলতে হবে যে দেখো আমরা তোমাদের ভালো চাই, আমরা আফগানিস্তানে ভালো চাই, আমাদের সঙ্গে কোনো কালো শত্রুতা নয়, আমরা চাই যে তোমরা যাতে পিসফুল আগে এক্সিস্টেন্ট করো। তোমরা ইসলামের যে ধর্মটা এইটা পিস, ইসলাম মানে হচ্ছে পিস, এইটা তুলে ধরো। এবং এর জন্যে যে করতে হয় আমরা আমার তোমাদের এডুকেশনে হেল্প করবো, কমার্শিয়াল হেল্প করবো, ইন্টারন্যাশনাল ট্রেড হেল্প করবো, কিন্তু আমরা পিসফুল চাই। পিসফুল কো এক্সিস্টেন্স হচ্ছে বড় জিনিস এই পৃথিবীতে। তো এই জিনিসটা করতে হবে ট্রাম্পে। এই ট্রাম্প এই যে উল্টা পাল্টায় কথা বলছেন এটা হবে না। ওরা বলতে হবে যে আমরা তোমাদের যে ইসলামিক যে ভ্যালু বা ফান্ডামেন্টাল ভ্যালু হচ্ছে পিস ইসলামে, মিউচুয়াল রেসপেক্ট একটা বিরাট জিনিস ইসলামে, এবং এডুকেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন ইসলাম, এগুলো ট্রাম্পকে তুলে ধরতে পারে। এর সঙ্গেই তালিবানকে সে ট্যাকল করতে পারবে, বুঝতে পারছেন?
পাকিস্তানের প্রতি আরো কঠোর মনোভাব এবং ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথাও তিনি উল্লেখ করেছেন, এর কি প্রতিক্রিয়া হবে বলে আপনি মনে করেন?
এটা তো আমরা জানি যে ট্রাম্প চাচ্ছেন মোদির সঙ্গে একটা খুব ভালো সমঝোতা করবে, কারণ মোদি হচ্ছে মানে ইলেক্টেড লিডার অফ দ্য সেকেন্ড লার্জেস্ট নেশন অফ দ্য ওয়ার্ল্ড। চায়না হচ্ছে সবচেয়ে বড় নেশন, তারপরেই হচ্ছে ইন্ডিয়া। এবং এই ইন্ডিয়ার সঙ্গে যদি ট্রাম্প সুন্দর ভাবে আপনার রিলেশনশিপটা করতে পারেন, তাহলে উনি কাউন্টার করবেন, এই চায়নাকে কাউন্টার করতে পারবেন। এটা হচ্ছে ট্রাম্পের একটা স্ট্র্যাটেজি আপনি বলতে পারেন, যে ইন্ডিয়াকে হেল্প করতে চাইলে ওটা তাকে একটা বিরাট শক্তি দেবে চায়নাকে কন্ট্রোল করবার জন্য। এবং চায়নাকে যদি সে তিনি কন্ট্রোল করতে পারবেন, তাহলে আপনাদের নিউক্লিয়ার যে থ্রেটটা আছে সেটাও তো উনি করতে পারতেন, কারণ যে চায়নার হেল্প ছাড়া নর্থ কোরিয়া নিউক্লিয়ার ওয়েপন্স কোনোদিন করতে পারছে না। চায়না এবং রাশিয়ার হেল্প ছাড়া এই যে এত অ্যাডভান্স করলো এই মিসাইল টেকনোলজি নর্থ কোরিয়া সেটা করতে পারছে না। এবং ট্রাম্প মনে করছেন যে ইন্ডিয়ার যদি হেল্প পাওয়া যায় তাহলে এগুলো এই প্রবলেমটা তিনি সলভ করতে পারবেন।
এর আগের সব প্রশাসন, যুক্তরাষ্ট্রের প্রশাসনের কথা বলছি, যে তারা যেই দিকটার উপর গুরুত্ব দিয়েছিলেন নেশন বিল্ডিং, আপনি কি মনে করেন যে তার এই ভাষণের, গতকালের ভাষণে, প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণে সেটা আপনি শুনতে পেরেছেন বা সেটার উল্লেখ হয়েছে, আপনি কি মনে করেন সেটা?
না, উনি নেশন বিল্ডিং সম্বন্ধে কিছু বলেননি। উনি বলেছেন তার স্ট্র্যাটেজিটা চেঞ্জ করেছেন, কোন সময় সৈন্য পাঠাবেন সেটা কাউকে বলবেন না, কোন সময় অ্যাটাক করবেন সেটাও কাউকে বলবেন না।
শান্তি অর্জনের লক্ষ্যে রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করাটাই প্রেসিডেন্টের লক্ষ্য বলে তিনি বলেছেন, বা তার লক্ষ্য বলে তিনি বলেছেন, সে সম্পর্কে একটু বলুন।
আমি একটু আগেই বললাম যে শান্তি, পিস হচ্ছে শান্তি। এই শান্তির জন্য একটা বড় জিনিস করতে হয়, এটা হয় মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল টলারেন্স এবং মিউচুয়াল কোঅর্ডিনেশন ফর নেশন বিল্ডিং। এই মিউচুয়াল কোঅর্ডিনেশনে দেখেন এই এই এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট যে আমেরিকা করে গেছে, বহু নেশনকে তার হেল্প করেছে আমেরিকা। এবং এই যে এই যে থ্রু দিয়ে ট্রাম্প কিন্তু কোনো রেফারেন্স দেননি, কোনো এর ব্যাপারে কোনো মন্তব্য করেননি। ওনার যেটা মন্তব্য যে নেশন বিল্ডিংটা এরকম হুট করে হয় না, নেশন বিল্ডিং এর জন্য অনেক চিন্তা ভাবনা লাগে, অনেক কোঅর্ডিনেশন লাগে, অনেক কোলাবোরেশন লাগে। এবং এটা ট্রাম্পকে করতে হবে যে নেশন বিল্ডিং এর জন্য যে দেখো তোমরা যদি ভালো চাও আফগানিস্তানে, তো দেখো আমরা হেল্প করবো তোমাদের নেশন বিল্ডিং এর জন্য। এবং নেশন বিল্ডিং এর জন্য তোমাদের পিস দরকার, এডুকেশনটা দরকার, এবং এই পিস আর এডুকেশনটা তোমাদের অনেক এগিয়ে নিয়ে যাবে। এবং তোমরা যে করছো আফগানিস্তানে, তালিবানের মেইন সোর্স হচ্ছে আপনার এই যে ইয়েতে আপনার আমেরিকা যে সাফার করছে এখন এই ওপিয়েড বলে, ওপিয়েডের এই সেন্ট্রাল একটা জায়গা হচ্ছে আফগানিস্তান, এই নর্থ নর্থ ওয়েস্ট আফগানিস্তান, ওপিয়েড করে তালিবানের মেইন ইনকাম হচ্ছে ওপিয়েড প্রোডাকশন, বুঝতে পারছেন? তো এইটা ট্রাম্পকে এইটা কন্ট্রোল নিয়ে আসতে হবে, এবং কন্ট্রোল নিয়ে আসতে হলে ডায়ালগ ছাড়া কন্ট্রোল হবে না। ডায়ালগ করতে হবে যে আফগান যারা ভালো চায়, যারা আপনার আফগানিস্তানের মঙ্গল চায়, তাদের সঙ্গে করতে হবে, এবং আফগানিস্তানের যে তালিবান যারা আছে তাদেরও কিন্তু লিডার্সদের ডেকে আনতে হবে যে দেখো তোমরা চাও, তোমরাও তো আফগানিস্তান, তোমরা এখন আফগানিস্তান অর্ধেকটা কন্ট্রোল করছো, এবং অর্ধেকটা কন্ট্রোল করতে এই যে গৃহযুদ্ধটা চলছে এটা তোমরা নিজেরা নিজের ক্ষতি ডেকে আনছো, এটা ভালো নয়, এটা তোমাদের সবাইকে সর্বনাশ করে দিচ্ছে। তো আসো আমরা বসি, বসে আলোচনা করি কি করলে তোমার নেশন বিল্ডিংটা হবে, কি করে পিসফুল ডেভেলপমেন্ট হবে, এবং যে ডেভেলপমেন্ট এনডিউরেবল ডেভেলপমেন্ট, হুট করে ডেভেলপমেন্ট হলে দুদিন পরে আবার শেষ হয়ে গেল এটা তো কোনো মানে হয় না, এনডিউরেন্সটা তো বড়, যে এনডিউরেবল ডেভেলপমেন্ট করতে হবে।
আপনি কি মনে করেন যে তালেবানরা যদি সংলাপ হয় বা আলাপ আলোচনা হয়, আপনি কি মনে করেন তালেবানরা সেই আলোচনায় যোগ দেবে?
শুনুন, এটা মনে করার কিছু না, এইটা আপনার চিন্তা করতে হবে যে তালেবানের লিডারশিপ তারা, শুনুন, তালেবান যদি আপনার অর্ধেকটা আফগানিস্তান তারা দখল করে আছে, তাদের মানে আমেরিকার যে হেল্প করেছে, আমেরিকার যে এই যে গভর্নমেন্টটা বসে আছে আফগানিস্তান, আমেরিকা যে চেষ্টা করছে তার বিরুদ্ধে যে হাফ অফ আফগানিস্তান যারা আপনার ইয়ে করতে পারে, তাদের যে ইনফ্লুয়েন্সটা ই করতে পারে, তার মানে হচ্ছে তাদের একটা বিরাট একটা বেজ আছে আফগানিস্তানে, এছাড়া তালিবান এত দূর এগোতে পারত না। আর আপনাদের মনে রাখতে হবে তালিবানই আফগানিস্তান চালিয়েছে, কয়েক বছর চালিয়েছে আফগানিস্তান তালিবান, এবং তারপরে তালিবানের এই ঘাপলা হলো এই 9/11 পরে তালিবানের ঘাপলাটা হলো, কারণ যে তালিবান এই আপনার ওরা যে 9/11 যারা প্ল্যানিং করেছে তারা করেছে ওই আফগানিস্তান পাকিস্তান থেকে। তো এই আর 9/11 এর যে ট্রাম্পের বুঝতে হবে যে ওই 18 জন যে 9/11 ছিল, যে আমেরিকান যে অ্যাটাক করলো, ধ্বংস করলো টুইন টাওয়ার্স নিউ ইয়র্কে, তাদের মধ্যে কিন্তু সৌদি আরবের 16 জন ছিল সৌদি আরবের, এটা ট্রাম্পের বুঝতে হবে। সুতরাং শুধু আফগানিস্তান সে দোষ দিতে পারে না, কারণ যে আফগানিস্তান যদি আপনার সাপোর্টটা পায়, আমেরিকার সাপোর্টটা পায়, তারা একত্রিত হয়ে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা আছে, এটা আমাদের চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে তো কোনো উপায় নেই, চেষ্টা ছাড়া কোনো কাজ হয় না।
ডক্টর জিল্লুর রহমান খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
ভারতের সুপ্রিম কোর্ট মুসলিম বিবাহ বিচ্ছেদ পদ্ধতি 3 তালাককে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাহিদুল ইসলাম কথা বলেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের সঙ্গে।
মুসলিম বিবাহ বিচ্ছেদ পদ্ধতি 3 তালাককে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে ভারতে এই পদ্ধতি নিষিদ্ধ ঘোষণা করে এ বিষয়ে সংসদকে আইন প্রণয়নেরও নির্দেশ দিয়েছে আদালত। এ বিষয়ে আমরা কথা বলছি আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের সঙ্গে। গৌতম গুপ্ত, আপনি যদি প্রথমেই আমাদেরকে একটু বিস্তারিতভাবে জানান রায় কি হলো।
রায়টা 5 জন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হয়েছিল। কৌতূহলের বিষয় হচ্ছে এই 5 জন বিচারপতি ভারতে প্রচলিত 5টি ধর্মের থেকে এসেছেন, অর্থাৎ কোনো একপেশে রায় যাতে না হয় সেজন্য যথাসাধ্য ব্যবস্থা রেখেছে সুপ্রিম কোর্ট। তা এখানে 3-2 মানে 3 জন বিচারপতি 3 তালাককে বেআইনি এবং অসাংবিধানিক ঘোষণা করেছেন, বাকি 2 জনের মতে এটি ভারতে যে ইসলাম তার একটা অঙ্গাঙ্গী অংশ, কিন্তু শেষ পর্যন্ত 3-2 এই অঙ্কের সংখ্যাধিককে 3 তালাককে বেআইনি ঘোষণা করা হলো। স্বয়ং প্রধান বিচারপতি জে এস খেয়ার আর একজন বিচারপতি আব্দুল নাজির এরা কিন্তু মনে করেছিলেন যে এটা এইভাবে নিষিদ্ধ করা যায় না, এটা ইসলামের অঙ্গাঙ্গী অংশ অন্তত ভারতবর্ষে। কিন্তু যারা এই প্রাচীন পদ্ধতিকে বেআইনি এবং ভারতের সংবিধান বিরোধী বলে মনে করেন তারা হলেন বিচারপতি আর এফ নারিম্যান, বিচারপতি ইউ ইউ ললিত এবং বিচারপতি কুরিয়েন জোসেফ সংখ্যাধিক্যই এখানে বহাল রইল।
আপনি বলছিলেন পাঁচজন বিচারক পাঁচটি ধর্ম থেকে এসেছে, কোন কোন ধর্ম থেকে তারা এসেছে?
হিন্দু, ইসলাম, খ্রিস্টান, পারসি এবং জৈন। তাহলে এখন কি হবে, কেননা এর বাইরে তো কোনো মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন নেই, সেটা সুপ্রিম কোর্ট বলেছে ছ মাসের মধ্যে সংসদ যেন এই মর্মে আইন প্রণয়ন করে, যদি ছ মাসের মধ্যে তা সম্ভব নাও হয় তাহলেও এই নিষেধাজ্ঞা চলতে থাকবে। মোট কথা, রায় দেওয়ার পর থেকে তিন তালাক আর ভারতবর্ষে বৈধ রইল না। ভারতবর্ষ ছাড়াও পৃথিবীর যেগুলো মূলত মুসলিম দেশ বলে পরিচিত তার অনেকগুলিতেই তিন তালাক চলে না, অন্তত ভারতে যেভাবে চলছিল, কাজেই ভারত তাদের সারিতেও এসে গেল আর কি।
কিভাবে এই মামলা শুরু হয়েছিল?
মামলা শুরুর প্রথমত এটি একটি বিতর্কিত বিষয় বহুদিন ধরেই ছিল এবং বিভিন্ন মুসলিম মহিলাদের সংগঠন তারা চাইছিলেন এ ব্যাপারে সংসদ একটা আইন প্রণয়ন করুক, সরকার একটা এগিয়ে এসে ব্যবস্থা নিক। কিন্তু যেহেতু বিতর্কিত বিষয় এবং এর মধ্যে একটা ভোটের হিসেবের একটা সূক্ষ্ম ব্যাপার আছে, সেই জন্য কোনো সরকার কোনো দলই এগিয়ে এসে এই ব্যাপারে আইন প্রণয়ন করেননি। শেষ পর্যন্ত এই বিশেষ মামলায় তিন আবেদনকারী, একজন হলেন সায়রা বানু, একেও তার স্বামী 15 বছর বিয়ের পর তালাক দিয়েছেন ডাকে চিঠি দিয়ে, আরেকজন হলেন ইশরাত জাহান, তার স্বামী 3 বার তালাক উচ্চারণ করেছেন টেলিফোনে এবং তাদের যে 4টি সন্তান ছিল সেই সন্তানদের জোর করে স্বামী নিয়ে যান, আর তৃতীয় পক্ষটি হলেন ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন। এরা সবাই সুপ্রিম কোর্টে এসে আবেদন করেন, সুপ্রিম কোর্ট মামলাটি নেয় এবং দীর্ঘ শুনানির পর আজকে এই রায় হলো।
আদালত বলেছে ভারতের সংবিধানের নৈতিকতাকে ক্ষুণ্ণ করে এই তিন তালাক, তারা কি ব্যাখ্যা দিয়েছেন?
এই তিন তালাকের প্রথাকে যারা বাতিল করতে চেয়েছিলেন তারাও বলেছিলেন এটা সংবিধানে যে সব নাগরিকের জন্য সমানাধিকারের ব্যবস্থা আছে সেটাকে লঙ্ঘন করছে, কেননা মুসলিম পুরুষরাই কেবল একতরফা বিবাহ বিচ্ছেদের ব্যবস্থা নিতে পারেন, এটা মুসলিম মহিলাদের প্রতি অবিচার করা হচ্ছে, তারা সমান অধিকার পাচ্ছে না। এছাড়াও এই যুক্তি এসেছে এটা নারীর মর্যাদা হানিকর, একজন তার স্বামী পুরুষ যা ইচ্ছে করলেন, যতদিন ইচ্ছে বিয়ে থাকবে, ইচ্ছে হলো না বিয়ে থাকবে না, এটা একটা নারীর অমর্যাদা করে, এটাও একটা যুক্তি ছিল।
আদালত তো কেবলই রায় দিয়েছে, এই রায় কিভাবে আইনে রূপান্তরিত হবে
সেটা তো এখন সরকারের আইন মন্ত্রককে দেখতে হবে এবং অবশ্যই যখন একটা নতুন আইন হবে এটাও একটা ঐতিহাসিক ঘটনা হবে যে ভারতে মুসলমানদের বিবাহ বিচ্ছেদ নিয়ে একটা সরকারি আইন এবার হতে চলেছে, তার নানান দিক নানান খুঁটিনাটি সরকার হয়তো সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে পারে, হয়তো বিভিন্ন মুসলিম যে ল বোর্ড বিভিন্ন সেখানেও শিয়াদের একটা ল বোর্ড, মুসলিম ল বোর্ড আর একটা সুন্নিদের ল বোর্ড ইত্যাদি নানা রকম আছে, হয়তো সবার সঙ্গেই আলোচনা করা হবে, ঠিক এখনই আজকে বলা মুশকিল, কিন্তু সেটা যথাসম্ভব সর্বসম্মত করার নিশ্চয়ই সরকারের তরফে একটা চেষ্টা থাকবে, নইলে আবার সেটা নিয়েও মামলা মকদ্দমার আশঙ্কা থেকে যায়।
মুসলিম কমিউনিটির নেতারা কি বলছে, তারা কি প্রতিক্রিয়া?
তারা সবাই সতর্ক খুব, জানেন তারা সবাই সতর্ক, বুঝতে পারছেন এখন যা আবহাওয়া এবং আদালতে যে ধরনের শুনানি হয়েছে, তারপর না আগেরটাই ভালো ছিল এইটা খুব বুক বাজিয়ে গলা তুলে বলাটা খুব কঠিন হয়ে গেছে, সবাই বলছেন আচ্ছা দেখি এটা আলোচনা করতে হবে, না আদালত তো অমুক করেননি তমুক করেননি, 3-2 সংখ্যাধিক্যে হয়েছে, কাজেই এটাও একটা খুব বিতর্কিত রায়, এটা সবাই তো একমত নন, এরকমভাবে একটু তারা মুখ রক্ষার চেষ্টা করছেন। কিন্তু এটা যে আর ফেরানো যাবে না, বিবাহ আইন যে একটা নতুন করে হবে, এই ব্যাপারটা সকলের কাছেই স্পষ্ট হয়ে গেছে। তবে এই যতদিন না নতুন আইন হচ্ছে এবং যে সময়টুকুতে তিন তালাক অবৈধ, ততদিন মুসলিমদের বিবাহ বিচ্ছেদ কি প্রয়োজনও হবে না, এই ব্যাপারটা নিয়ে এখনো পর্যন্ত ঠিক বোঝা যাচ্ছে না। 390 পাতার রায়, কাজেই এটা সবাই সবকিছু পড়ে দেখে ব্যাপারটা বুঝতে সময় লাগবে কয়েকদিন।
সরকারের পক্ষ থেকে কি কোনো মন্তব্য এসেছে এই বিষয়ে এখন পর্যন্ত?
হ্যাঁ, স্বয়ং নরেন্দ্র মোদী বলেছেন এটা মুসলমান মহিলাদের পক্ষে একটা ঐতিহাসিক বিষয়, তাদের ক্ষমতায়ন হলো, তারা সমান নাগরিকের অধিকার পেলেন। আবার কংগ্রেস প্রবল বিদ্রুপের মুখে পড়েছে বিজেপি নেতাদের কাছ থেকে। কংগ্রেস বলেছে কই আমরা তো বলিনি আমরা তিন তালাক পছন্দ করি, আমরাও চেয়েছিলাম যে না তিন তালাকটা ঠিক নয়, তবে কি না এটা তুলে দেওয়ার উদ্যোগটা মুসলমানদের পক্ষ থেকেই এটা আসা উচিত, তাদের ওপর কিছু চাপিয়ে দেয়া হচ্ছে এমন যেন মনে না হয়। এখন কোন দলই যে আগেরটাই ভালো ছিল এই কথা বলতে সাহস পাচ্ছে না, কেননা এই যে অপ্রিয় সিদ্ধান্তটা হলো, অপ্রিয় মানে অনেকের কাছে অপ্রিয়, তার দায় কিন্তু কারোর ওপর চাপলো না, আদালতের ওপর দিয়ে চলে গেল। কাজেই সকলের পক্ষেই ভোট ব্যাংকের কথা বিবেচনা করে এটা খুব নিরাপদ, কিন্তু ভারতের 9 কোটি মুসলিম মহিলা তারা মনে হয় 99% এটাকে স্বাগত জানাচ্ছেন।
মুসলিম নারী সমাজ বিশেষ করে যে তিনজন আবেদন করেছিলেন তাদের কি প্রতিক্রিয়া পাওয়া গেল?
না, তারা খুব খুশি, টেলিভিশনে দেখা যাচ্ছে এরা সব পরস্পরকে মিষ্টি মুখ করাচ্ছেন, কারণ তাদের দীর্ঘ লড়াই এবং সুপ্রিম কোর্টে এসে এই লড়াইটা চালিয়ে যাওয়া এটা তো চারটিখানি কথা না, এবং দেখা যাচ্ছে ব্যাপারটা এতই বিতর্কিত যে বিচারকরাও সবাই একমত হতে পারলেন না, কাজেই তারা তো খুব খুশি। এরপর কিন্তু আরেকটা আছে, সেটা বলে দেওয়া উচিত যে এরপর কি হবে। এই বিজেপি সরকারের বা বিজেপি দল হিসেবে তাদের অনেক দিনের ইচ্ছা একটা কমন সিভিল ল হোক, সব ধর্মের মানুষের জন্য অভিন্ন একটা হোক। এখন যেমন হিন্দুদের আলাদা, খ্রিস্টানদের আলাদা, মুসলমানদের আলাদা, তবে সেটা বোধহয় আরো কঠিন জিনিস। বিভিন্ন ধর্মের ব্যক্তিগত আইনের যে নানান খুঁটি নাটি, তার যে বৈচিত্র্য, সেগুলোকে একটা অভিন্ন চেহারা দেয়া খুবই কঠিন। সেটা কবে বিজেপি সরকার সে ব্যাপারে উদ্যোগ নেবে জানা নেই, কিন্তু এটা তাদের এজেন্ডার অন্যতম বিষয়।
গৌতম গুপ্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
জানিয়ে দিচ্ছি আগামী বুধবার 23 আগস্ট কলিং শো হ্যালো ওয়াশিংটনের বিষয়বস্তু, সন্ত্রাস দেশে দেশে কৌশল বিচিত্র। আমাদের কাছে প্রশ্ন পাঠান ফেসবুক ফ্যান পেজে কিংবা ইমেইলে, ফোন নম্বরও পাঠাতে পারেন। অনুষ্ঠান শোনার এবং অংশগ্রহণের আমন্ত্রণ রইল। বাংলা চলচ্চিত্রের নায়করাজ হিসেবে খ্যাত অভিনেতা রাজ্জাক গতকাল ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার সম্পর্কে অভিনেতা আলমগীরের সাথে কথা বলেছেন আহসানুল হক।
অনেক মাইলফলক চলচ্চিত্রে অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক, তেমনি একটি ছবি জহির রায়হানের জীবন থেকে নেয়া।
কোথায় যাচ্ছ? সারাদিন শুধু বাইরে বাইরে থাকো, শুধু মিটিং আর মিছিল, মিছিল আর মিটিং।
এই সংসারে এসে তোমার মনটা তো ছোট হয়ে গেল কি করে বিধি? যে মিছিলে তোমার আমার পরিচয়, যে মিছিলে আমরা একসঙ্গে বহুদিন চলেছি, আজ সেই মিছিল আর মিটিং এতে তো তুমি আমাকে নিষেধ করছো বিধি। জানো না দেশের আজ কি অবস্থা, বাইরে পৃথিবীতে কি ঘটছে তা কি তুমি জানো না বিধি? সারা দেশ আজ অন্যের দাবিতে, স্বায়ত্ত শাসনের দাবিতে, গণতন্ত্রের দাবিতে আন্দোলন করছে।
শুনছিলেন নায়করাজের কণ্ঠস্বর। তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত বাংলা চলচ্চিত্রের দর্শক এবং কলাকুশলীরা। এদেরই একজনের সাথে কথা বলেছি কিছুক্ষণ আগে। রাজ্জাক শিল্পী হিসেবে এবং মানুষ হিসেবে কতটা বড় মাপের ছিলেন সেটি উঠে এসেছে আমাদের কথোপকথনে। আজকে আমরা কথা বলছি বাংলাদেশের সুপরিচিত চলচ্চিত্র অভিনেতা নায়ক আলমগীরের সাথে। শ্রোতারা জানেন যে নায়কের জন্ম হয়েছিল 1942 সালের 23 জানুয়ারি দক্ষিণ কলকাতায়, যিনি বাংলাদেশের চলচ্চিত্রে এক দিকপাল অভিনেতা নায়করাজ রাজ্জাক। 21 আগস্ট 2017 সালে 75 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিয়ে এখন কথা বলছি অভিনেতা আলমগীরের সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
জি বলুন।
প্রথমেই জানতে চাই যে একজন অভিনেতা হিসেবে নায়করাজ রাজ্জাককে আপনি কিভাবে মূল্যায়ন করেন?
দেখুন, আমরা যখন নায়ক হতে এসেছি, মানে অভিনয় করতে ইন্ডাস্ট্রিতে এসেছি, আমাদের স্বপ্ন ছিল আমরা রাজ্জাক সাহেব হব, রাজ্জাক সাহেবের মতো বড় অভিনেতা হব, বড় নায়ক হব, স্টার হব, সুপারস্টার হব, অনেক স্বপ্ন দেখেছি। কিন্তু 45 বছর অভিনয় করার পরে বুঝতে পারলাম নায়ক রাজ একজনই হয়, ওটা আর অন্য কারো হওয়ার ক্ষমতা নেই।
অর্থাৎ তিনি আপনার মতো আরো অনেককে অনুপ্রাণিত করেছিলেন ভালো অভিনয়ের জন্য।
সবাইকে, উনি আমাদের অনুপ্রেরণা ছিলেন, উনি আমাদের পিতা ছিলেন, উনি আমাদের বন্ধু ছিলেন, উনি আমাদের ভাই ছিলেন, উনি আমাদের পথ প্রদর্শক ছিলেন।
এই যে একটা বিশাল জায়গা তিনি দখল করেছিলেন পিতা হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে এবং নায়করাজ হিসেবে, এই জায়গাটি কিভাবে তিনি অধিকার করলেন যেটি অন্যরা কেউ পারল না, কিভাবে?
এটা আমি আপনাকে বলি, উনি যে ত্যাগ স্বীকার করেছেন এই চলচ্চিত্রের জন্য, একজন ভালো অভিনেতা হওয়ার জন্য, সেই ত্যাগ স্বীকার আমরাও চেষ্টা করছি করতে। কিন্তু ওনার যে একটি পাওয়ার ছিল, সেই পাওয়ার, যেমন আমি বলতে গেলে একটু পশ্চিম বাংলার একজন নায়কের উদাহরণ দিয়ে বলি, উত্তম কুমার। উত্তম কুমার কিন্তু আর সৃষ্টি হয়নি, তাদের মধ্যে কি পাওয়ার ছিল সেটা যদি বোঝার ক্ষমতা আমাদের মতো আর্টিস্টদের থাকতো, তাহলে হয়তো আমরা সেখানে যেতে পারতাম, ওই ক্ষমতা আমাদের নেই। রাজ্জাক সাহেব একটাই এবং একজনই ছিলেন, একজনই থাকতেন।
আপনি নিজেও একজন অত্যন্ত সুপরিচিত অভিনেতা, আপনার মুখ থেকে রাজ্জাক সম্পর্কে আমরা যা শুনছি সেটি সত্যি আজকে যারা এই সাক্ষাৎকার শুনছেন তাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে আমি আশা করছি।
আর এখানে আমি আপনাকে ছোট্ট একটি কথা বলে দিই, আপনি যে বললেন যে রাজ্জাক সাহেব যে জায়গাটা দখল করেছিলেন, উনি কিন্তু জায়গাটা কোনোদিন দখল করে রাখেননি, উনি কিন্তু এই জায়গাটা আমাদের সাথে শেয়ার করেছেন।
তার যে স্ক্রিন কেমিস্ট্রি, এইটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?
এটা ব্যাখ্যা করার আসলে না, কোন শিল্পীর এগুলো ব্যাখ্যা করা যায় না, কারণ শিল্প এই যে অভিনয় মাধ্যমটা, এই অভিনয় মাধ্যমটা কিন্তু আকাশের মতো বিশাল, এর বিশালতা কিন্তু আকাশের চাইতেও বড়। সো একজন শিল্পীর এক জন্মে এই এর বিশালতা কিন্তু খুঁজে পাওয়া যায় না, এটার বিশ্লেষণ করা কিন্তু অনেক কঠিন। এক জনম কেন, শত জনমেও একজন অভিনেতা এই আকাশের মতো বিশাল এই যে শিল্প মাধ্যমটা, এটার শেষ খুঁজে পায় না, এটা পৃথিবীর কোনো অভিনেতা পায়নি।
বাংলা চলচ্চিত্রে কি এর ফলে একটা বড় রকমের শূন্যতা তৈরি হবে?
পৃথিবী কারোর জন্যই থেমে থাকে না। আমাদের এককালে রহমান সাহেব ছিলেন, আমরা ভাবতাম যে রহমান সাহেব চলে গেলে ইন্ডাস্ট্রি অন্ধ হয়ে যাবে। এক সময় আজিম ভাই ছিলেন, এক সময় খলিল ভাই ছিলেন, তেমনি রাজ্জাক ভাই ছিলেন, তারপরে আমরা এসেছি, আমাদের পরের প্রজন্ম চলে এসেছে। এই পৃথিবীটা এইভাবেই চলে যে কারোর জন্য বসে থাকে না। তবে রাজ্জাক ভাই শূন্যতা আমরা অবশ্যই অনুভব করব প্রতি পদে পদে, কারণ উনি যে আমাদের অভিভাবক ছিলেন সেটা আমরা অবশ্যই অভিভাবকহীন হলাম। এখন
নায়করাজের লেগেসি হিসেবে আপনি কোন বিষয়টিকে উল্লেখ করবেন, তার লেগেসি কি?
তিনি নায়করাজ,
এটি তার সবচেয়ে বড় লেগেসি।
আর কি চাই একটা মানুষের জীবনে, জীবদ্দশায়, একজনের জীবদ্দশায় এই টাইটেল নিয়ে গেছে। কলকাতায় উত্তম কুমার মহানায়ক, বাংলাদেশে আমাদের নায়করাজ, জীবদ্দশায় দুজন এই দুটো উপাধি সাথে নিয়েছেন। একজন শিল্পীর জন্য এর চাইতে বড় পাওয়া আর কি আছে? আজ ওনার জানাজা হলো, তারপরে সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ওনাকে শ্রদ্ধা জানাতে এসছে, হাজার 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 মানুষ, এবং মানে সেই কোনো বয়সের ইয়ে ছিল না, হিসাব ছিল না। বাচ্চা শিশু থেকে নিয়ে 80-90 বছর বয়সের মানুষ পর্যন্ত চিৎকার করে কান্নাকাটি করছে। আর কি চাই একজন শিল্পী?
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বাংলাদেশে 1971 পর একজন নায়কের জন্য, একজন অভিনেতার জন্য এত বড় সম্মান সত্যি বিরল ঘটনা। আপনার সাথে কোনো মধুর কোনো স্মৃতি?
এত বেশি স্মৃতি আছে যে আমি এবং রাজ্জাক ভাই আমরা দুজন ছিলাম, কখনো উনি আমার পিতা, কখনো বন্ধু, কখনো আমার সহকর্মী, সব মিলিয়ে বড় ভাই, সব মিলিয়ে এত এত স্মৃতি আছে যে আমি একটি পার্টিকুলার স্মৃতি এই মুহূর্তে কাউকে বলতে পারছি না। ফিল্মে এসেছি আপনার জায়গাটা দখল করার জন্য, উনি হাসতেন, হেসে বলতেন যে আমি তো সেটা চাই, এটা হলো আমার মনের ইচ্ছা যে তোমরা এগিয়ে আসো, আমি দেখে খুশি হব। তাই বলেছি উনি ওনার এই ফিল্ডটা কিন্তু একা দখল করে রাখেনি, আমাদের সাথে উনি শেয়ার করতেন।
একজন পরিচালক হিসেবে?
একজন পরিচালক হিসেবে উনি সফল পরিচালক, কিন্তু ভালো অনেকগুলো ছবি বানিয়েছে, বোধ হয় 15-16 খানা ছবি বানিয়েছে, ভালো ছবিও আছে মন্দ ছবিও আছে, সেটা অনেক কিছুই হয়তো বলা যায়। কিন্তু আমি আজকে তার বিশ্লেষণ করব একজন নায়ক হিসেবে।
তার যে দৈহিক সৌন্দর্য, তার যে কণ্ঠস্বর, তার যে স্বর প্রক্ষেপণ, তার যে সংলাপ বলার স্টাইল এবং তার যে অভিনয়ের স্টাইল, সেগুলো অন্যদের থেকে কিভাবে আলাদা?
এটা সবাই, আমি একটা কথা বলি, আমরা আপনি একটা জায়গায় বসে কথা বলবেন 10 জন লোক, আপনি দেখবেন 10 জন লোক কিন্তু 10 রকম কথা বলছে, একই কথা 10 জন কিন্তু 10টা ডেলিভারি দেবেন। ওনারটা জনগণ পছন্দ করত, অডিয়েন্সরা পছন্দ করত, ওনার স্টাইল যেটা ছিল সেটা পছন্দ করত, সব মিলিয়ে উনি একটি রোমান্টিক নায়কের ইমেজ নিয়ে বহুদিন থেকে আবার সেটাকে ভেঙে ওখান থেকে বেরিয়ে ওনার ইমেজ উনি আবার চেঞ্জ করেছেন, একবার নয় বহুবার।
আমি ঠিক তুলনা করছি না, তবু আমি বলতে চাই যে মহানায়ক উত্তম কুমারের অভিনয়ে যেই সাবলীল একটা স্টাইল ছিল এবং অসম্ভব একটা প্রাণোচ্ছল ব্যক্তিত্ব ছিল, বলতে কি পারি যে একটা অসম্ভব স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্ব এবং একটা সাবলীল স্টাইল ছিল নায়করাজের?
আমি রাজ্জাক ভাই বা উত্তম কুমারের অভিনয়ের তুলনা করতে রাজি না এবং আমি এটা নিয়ে কোনো কমেন্ট করতে রাজি না। ওনাদেরকে নিয়ে এইসব কমেন্ট করার অধিকার বা সেই দৃষ্টতা আমার নেই। শুধু একটি কথা বলি, অভিনয় সবাই, পৃথিবীর সব অভিনেতা একরকম, যে যার মতো অভিনয় করে, কিন্তু যেই অভিনয়টা জনগণ গ্রহণ করে সেটাই হলো এক্সেপশনাল।
একদম যথার্থই বলেছেন, আসলে মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারেন যেই অভিনেতা, তিনি তো আসল শক্তির অভিনেতা।
আর আমরা তো সবাই অভিনয় করছি, দৈনন্দিন জীবনে অভিনয় করছি, কিন্তু কার অভিনয়টা কে পছন্দ করছে আর কে পছন্দ করছে না, এটা যখন হলে ছবিটা পৌঁছায় তখন আমরা বুঝতে পারি।
তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
আপনাদেরকে ধন্যবাদ এবং আমেরিকাতে যারা এই অনুষ্ঠান শুনছেন তাদের সবার কাছে আমার একটি অনুরোধ, রাজ্জাক সাহেবকে আমাদের আর কিছু দেওয়ার নাই, আমাদের দেওয়ার মতো ক্ষমতাও নেই, শুধু একটি ক্ষমতা আমাদের আছে, আপনারা সবাই মিলে ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন এবং উনি যাতে বেহেশতবাসী হন।
এবার শুরু হচ্ছে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামার, আজ রয়েছে এর 31তম পর্ব।
ইংরেজি শেখার এই ধারাবাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামারে আপনাদের শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি, আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
আজ আমরা কথা বলবো গ্রামার রুলস কিংবা ব্যাকরণের নিয়ম সম্পর্কে।
বাহ, সেটা তো বেশ মজার ব্যাপার। আসলে কি জানেন, এই যে গ্রামার রুলসের কথা আপনি বললেন, এই ব্যাকরণের নিয়মগুলো আসলে কে তৈরি করে?
সাবরিনা, তোমার প্রশ্নটা খুব প্রাসঙ্গিক, তবে এর খানিকটা উত্তর হয়তো পাওয়া যাবে লুসিয়া আর কাভের মধ্যকার এই কথোপকথনে।
I've been meaning to ask you, who makes grammar rules?
I don't know. Why do you ask?
Well, we talk a lot about grammar, but where do these rules come from?
হ্যাঁ, এখানে তো কাবেও দেখছি আমার মতোই জানতে চাইছে যে ব্যাকরণের এত সব নিয়ম কে তৈরি করলো, কোত্থেকে এলো, কিন্তু এর জবাব কই?
ঠিক বলেছ সাবরিনা, আসলে কি জানো, আমরা ব্যাকরণ শিখি নানানভাবে, এর বিভিন্ন সূত্র আছে। লুসিয়া আমাদের সে কথাই বলছে, এসো তাহলে জবাব শোনা যাক লুসিয়ার কাছেই।
People study and learn grammar in different ways. One way is called prescriptive grammar. Here, grammar is considered a set of rules to follow. These rules are passed from one generation to another, and they tell people how they should speak and write.
তাহলে বুঝতে পারছো সাবরিনা লুসিয়া কি বলছে?
আসলে আপনি যেটা একটু আগে বললেন যে আমরা ব্যাকরণ শিখি এবং পড়ি ভিন্ন ভিন্ন ভাবে, লুসিয়া সে কথাটাই বলল।
আর সেই সঙ্গে লুসিয়া বলল, এক ধরনের গ্রামার হচ্ছে প্রেসক্রিপটিভ গ্রামার।
এই প্রেসক্রিপটিভ গ্রামার, এই ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না।
প্রেসক্রিপটিভ গ্রামার হচ্ছে, যাকে অন্য কথায় বলা যেতে পারে, ব্যাকরণে ডুজ অ্যান্ড ডোন্টস।
সেটাই তো ঠিক বুঝতে পারছি না।
আচ্ছা, সেটা হচ্ছে একটা বাক্য কে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ সে সম্পর্কে নিয়ম নির্দেশ করা হয় যে ধরনের ব্যাকরণে, সেটাকেই বলা হয় প্রেসক্রিপটিভ গ্রামার।
মানে বাক্যে ঠিক বেঠিক নির্ধারণ করে যে গ্রামার, সেটাকেই তো প্রেসক্রিপটিভ গ্রামার বলা হয়।
এই তো, এখন সাবরিনা তুমি ব্যাপারটা বুঝতে পারছো। আর এই যে নিয়মগুলো, সেগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম কিংবা তার পরের প্রজন্মেও চলতে থাকে।
সেটা তো মনে হয় গ্রামারের একটা ব্যাপার। গ্রামার মানেই তো কিছু নিয়ম, সবটাই তো আমার কাছে মনে হয় প্রেসক্রিপটিভ গ্রামার।
না সাবরিনা, তা কিন্তু নয়।
তাহলে?
আচ্ছা, সে কথা শোনার আগে আরেকটি মজার তথ্য জেনে নেওয়া যাক।
Did you know that the United States does not have an official language?
এটা তো বেশ মজার একটা তথ্য।
হ্যাঁ, সত্যিকার অর্থে যাকে সরকারি ভাষা বা জাতীয় ভাষা বলা হয়, সেইভাবে যুক্তরাষ্ট্রে স্বীকৃত কোনো ভাষা নেই। তবে ব্যবহারিকভাবে ইংরেজি ভাষার প্রচলন সবচাইতে বেশি। তাছাড়া হিসপ্যানিক ভাষাও কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয়। এমনকি যেসব শহরে হিসপ্যানিকদের সংখ্যা বেশি, সেসব জায়গায় সরকারি কাজকর্মেও হিসপ্যানিক ভাষা ব্যবহারের সুযোগ রয়েছে। তবে ইংরেজিটাই সবচাইতে প্রধান এবং বহুল ব্যবহৃত ভাষা।
তবে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশে তো বেশ পার্থক্য রয়েছে।
হ্যাঁ, বানানে, উচ্চারণে, ব্যবহার প্রক্রিয়ায় পার্থক্য অনেক। অবশ্য সে সম্পর্কে কথা হবে আরেক অনুষ্ঠানে। এখন শোনো, গ্রামারের ওই যে একটু আগে বলছিলাম আরেক ধরনের নিয়ম, সেই নিয়ম সম্পর্কে কাভে কি বলছে?
The second form is called descriptive grammar. Here, grammar experts observe and explore how language is used.
এখানে তো কাভে বলছে যে অন্য এক ধরনের গ্রামার হচ্ছে ডেসক্রিপটিভ গ্রামার। কিন্তু এই ডেসক্রিপটিভ গ্রামারটা ঠিক কি সেটা বুঝতে পারছি না।
আসলে এই ডেসক্রিপটিভ গ্রামার হচ্ছে এক ধরনের ব্যবহারিক ব্যাকরণ।
কিন্তু ব্যবহারিক ব্যাকরণটাই বা কি, সেটাও তো ঠিক বুঝছি না।
আসলে ভাষার ব্যবহার ঠিক কিভাবে করা হয় সেটাকে ভাষাবিদরা লক্ষ্য করেন এবং সেটাই বর্ণনা করেন। সেজন্যই সেটা ডেসক্রিপটিভ গ্রামার বা বর্ণনামূলক ব্যাকরণ।
কিন্তু আপনি যে বলেন ব্যবহারিক ব্যাকরণ,
এক অর্থে এটা ব্যবহারিক ব্যাকরণও বটে। কারণ ভাষা কিভাবে ব্যবহার করা হচ্ছে সেই বাস্তবতার উপর নির্ভর করে গড়ে ওঠে এই ডেসক্রিপটিভ গ্রামার। শোনো না কাভের কাছে এর আরো খানিকটা ব্যাখ্যা।
They don't tell people how they should speak or write. Rather, they study how people do speak and write.
কি সাবরিনা, এখন কি খানিকটা সহজ হলো ব্যাপারটা?
হ্যাঁ, এখন তো অনেকটাই সহজ হয়েছে।
তাহলে সাবরিনা, এবার তোমার পালা বুঝিয়ে বলার।
বলছি, এখানে কাভে বলছে যে ডেসক্রিপটিভ গ্রামারে ঠিক এ কথা বলা হয় না যে কিভাবে লিখতে হবে কিংবা কথা বলতে হবে, বরঞ্চ ভাষাবিদরা এটাই অধ্যয়ন করেন এবং উদ্ধার করার চেষ্টা করেন যে লোকজন ঠিক কিভাবে কথা বলছে কিংবা কিভাবে লিখছে।
এই তো, খুব পরিষ্কারভাবে বুঝেছো তুমি এই ডিসক্রিপটিভ গ্রামারের বিষয়টা। এখন শোনো এই সম্পর্কে লুসিয়া কি বলছে।
In fact, some linguists say that grammar rules are used to show differences between people. In other words, grammar rules are a product of social styles, customs, and politics of a time.
লুসিয়ার এই ব্যাখ্যাটা ঠিক বুঝতে পারছি না। গ্রামারের নিয়মের সঙ্গে সমাজের ব্যাপার স্যাপার ঠিক পরিষ্কার হলো না।
আচ্ছা শোনো, তাহলে ব্যাপারটা হলো বাস্তব ক্ষেত্রে লোকজন যেভাবে কথা বলে সেটা মানুষে মানুষে কিংবা একটি সমাজের সঙ্গে আরেকটি সমাজের কিংবা একই সমাজের বিভিন্ন পেশার বা বিভিন্ন স্তরের মানুষের পার্থক্য নির্দেশ করে। সমাজে ভাষা কিভাবে ব্যবহার করা হয় সেটা বুঝতে এবং বোঝাতেই এই ডিসক্রিপটিভ গ্রামার।
হ্যাঁ, এবার বুঝেছি। আর তাই তো লুসিয়া বলছে যে কোনো কোনো ভাষাতত্ত্ববিদ বলেন যে গ্রামারের নিয়মগুলো মানুষে মানুষে পার্থক্য নির্দেশ করে।
আর সেজন্যই লুসিয়া বলছে যে ব্যাকরণের নিয়মগুলো এসছে সামাজিক স্টাইল, রীতিনীতি এবং সমসাময়িক রাজনীতি থেকে। আর সেজন্যই সম্ভবত ব্যাকরণের কঠিন নিয়মে ভুল হলেও মাঝে মাঝে সমাজে সেগুলো গ্রহণযোগ্য হয়ে ওঠে।
যেমন
কাভে আর লুসিয়ার কাছে শোনো ব্যাপারটা আসলে কি।
Like the case of the double negative. Some people use it, some people don't.
Or using the word ain't for is not or do not.
এই ডাবল নেগেটিভটা ঠিক বুঝতে পারলাম না।
গ্রামারের নিয়ম অনুযায়ী একটি বাক্যে দুবার নেগেটিভ ব্যবহার করাটা ভুল। যেমন ধরো কেউ যদি বলে আই ডোন্ট হ্যাভ নো মানি, সেটা কিন্তু ব্যাকরণের নিয়ম অনুযায়ী ভুল।
হ্যাঁ, তবে আমি কিন্তু এরকম ব্যবহার শুনেছি।
সেজন্যই কাভে বলছে যে কেউ কেউ এটা ব্যবহার করে আবার কেউ কেউ করে না। তাছাড়া লুসিয়াও কয়েকটা উদাহরণ দিচ্ছে।
হ্যাঁ, লুসিয়া বলছে ইজ নট কিংবা ডু নট এর পরিবর্তে এইন্ট ব্যবহার করা যায়।
এগুলো সবই আসলে ব্যাকরণের নিয়ম লঙ্ঘন করা, কিন্তু তবু এগুলো কখনো কখনো কোথাও কোথাও চলে এসছে। তবে ব্যাকরণের নিয়ম সবসময় অবজ্ঞা করা সম্পর্কে সতর্ক করে দিচ্ছে কাভে এবং লুসিয়া।
If you ignore grammar rules, it's not a big deal, but consider this.
If you do ignore standard grammar rules, it might be difficult to get that dream job you want or be accepted to the school of your choice.
হ্যাঁ, তারা বলছে যে ব্যাকরণের নিয়মগুলোকে অগ্রাহ্য করা খুব বড় একটা কিছু নয়, কিন্তু এটা বিবেচনায় নেওয়া দরকার যে যদি আমরা স্ট্যান্ডার্ড গ্রামারের নিয়ম না মানি তাহলে আমরা হয়তোবা যে ধরনের চাকরির স্বপ্ন দেখি সেই মানে চাকরি পাওয়াটা কঠিন হবে।
তবে তার আগে তার চাইতেও বড় কথা হলো নিজের পছন্দসই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। কাজেই বেশিরভাগ সময়ে প্রেসক্রিপটিভ গ্রামারটা মেনে চলাই কিন্তু ভালো।
এখানে আমার একটা প্রশ্ন ছিল, ভাষাটা আগে না ব্যাকরণটা?
বাহ, খুব সুন্দর প্রশ্ন। নিশ্চয়ই ভাষাটা আগে, কিন্তু ভাষাকে ভিত্তি করেই ভাষা ব্যবহারের নিয়ম চালু করা হয়েছে।
তাহলে কি প্রেসক্রিপটিভ গ্রামার আর ডেসক্রিপটিভ গ্রামারের মধ্যে কোনো পার্থক্য নেই?
চমৎকার প্রশ্ন সাবরিনা তোমার। আমি বলবো পার্থক্য আছে এবং নেই।
সেটা কেমন করে?
প্রথমত, প্রেসক্রিপটিভ গ্রামার কিন্তু ডেসক্রিপটিভ গ্রামার থেকেই বেরিয়ে এসছে। অর্থাৎ ভাষার বর্ণনা, এর ব্যবহার, এসব কিছু থেকেই ব্যাকরণটা এসছে, সেটাই স্ট্যান্ডার্ড গ্রামার। তারপর ভাষাবিদরা মনে করলেন যে কেবল উচিত, অনুচিত, ঠিক, বেঠিক এটা বলা বোধহয় ঠিক হবে না। তৃণমূল পর্যায়ে ভাষা যেভাবে ব্যবহার করা হয় তার বর্ণনা, পর্যবেক্ষণ, আলোচনা এগুলো দরকার। তবে আমাদের জন্য, বিশেষ করে আমাদের যাদের মাতৃভাষা ইংরেজি নয়, তাদের জন্য কিন্তু গ্রামারের নিয়মগুলো খুব গুরুত্ব রাখে।
এবার সবটাই বুঝতে পারছি।
এবার তাহলে আমাদের এই অনুষ্ঠান থেকে ওঠার পালা। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি যে আমাদের এই ইংরেজি শেখার অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটে, ফ্যান পেজে।
আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com। আর আমাদের ফেসবুক ফ্যান পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
এই আয়োজন আজকের মতো শেষ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম মার্টিস মঙ্গলবার অঘোষিত এক সফরে ইরাকে গিয়েছেন। তিনি বলেন ইসলামিক স্টেটকে বিতাড়িত করার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বাগদাদে তিনি সাংবাদিকদের বলেছেন অনেকগুলো শহর এখন আইসিস মুক্ত এবং মানুষজনকে আইসিসের হাত থেকে রক্ষা করা গেছে। আইসিস জঙ্গিদের লড়াইয়ে আমাদের সামনে যে আর দাঁড়াতে পারবে না তা প্রতীয়মান এবং তারা একটি ইঞ্চি ভূমিও পুনর্দখল করতে পারেনি। বাগদাদ অভিমুখে রওনা হবার প্রাককালে মাটিস সাংবাদিকদের বলেছেন জঙ্গিদল ইসলামিক স্টেটকে পরাজিত করার সময় ঘনিয়ে এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রাতে এক ভাষণে আফগানিস্তানের প্রতি আমেরিকার প্রতিশ্রুতির কথা ঘোষণা করেন। এরপর আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস মার্টিস বলেছেন তিনি এখনও কোনো সিদ্ধান্ত নেননি দক্ষিণ এশিয়ার ওই দেশটিতে তিনি কত সেনা পাঠাবেন। প্রতিরক্ষামন্ত্রী মার্টিস বাগদাদ থেকে বলেছেন তিনি জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জোসেফ ডানফার্টের সঙ্গে পরামর্শ করছেন এবং তার পরিকল্পনার ভিত্তিতে তিনি সিদ্ধান্ত নেবেন। বাংলাদেশের নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুন মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন ও র্যাবের সাবেক তিনজন কর্মকর্তা সহ ১৫ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে হাইকোর্ট। ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানের ১৮ কোটি ৫০ লাখ ডলার দুর্নীতির দায়ে সাত বাংলাদেশি সহ ওই ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পাকিস্তানের দুর্নীতি বিরোধী আদালত। ভারতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ধর্মঘটের ফলে ব্যাহত হয়েছে স্বাভাবিক ব্যাংক পরিষেবা। এ সম্পর্কে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
আজ দেশব্যাপী রাষ্ট্রায়ত্ত ব্যাংক ধর্মঘট, ফলে ব্যাহত হয় স্বাভাবিক ব্যাংক পরিষেবা। গ্রাহকদের ভোগান্তির আশঙ্কা ছিল সারাদিনই। সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজ দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের ডাক দেয় নটি ব্যাংক ইউনিয়নের ছাতা সংগঠন ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন। ইতিমধ্যেই গ্রাহক ভোগান্তি নিয়ে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের তরফে আগাম আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। অন্যতম ধর্মঘটি সংগঠন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের তরফে এদিন দাবি করা হয় কেন্দ্রীয় মুখ্য শ্রম কমিশনারের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ায় ধর্মঘটে যাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সোমবার বলেছে যুক্তরাষ্ট্র পরিচালিত যৌথ বিমান আক্রমণে গত ৪৮ ঘণ্টায় ইরাকের রাকায় ১০০-র বেশি অসামরিক লোক নিহত হয়েছে। বিমান আক্রমণে যে ভবনগুলো বিধ্বস্ত হয়েছে সেখানে ৯ জন শিশুসহ ৪২ জন প্রাণ হারিয়েছেন। উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ উদ্যোগে যে সামরিক মহড়া শুরু হয়েছে তার বিরুদ্ধে নির্মম পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে। মঙ্গলবার উত্তর কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে ক্ষমাহীন এবং কঠোর হস্তে তারা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার পাল্টা জবাব দেবে। ইটালির সমুদ্র তীরবর্তী নেপলসে ভূমিকম্পে অন্তত একজন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৫ জন। উদ্ধারকর্মীরা ধসে পড়া বাড়িঘরের নিচে সন্ধান তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.